الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
بدری صحابہ کے ذکر میں
বদ্রী সাহাবীদের স্মৃতিচারণে আজ আমি হযরত মিকদাদ বিন আসওয়াদ বা মিকদাদ বিন আমর এর স্মৃতিচারণ করব। তার প্রকৃত নাম মিকদাদ বিন আমর। হযরত মিকদাদের পিতার নাম ছিল আমর বিন সালেবা, যিনি বনি সালেবার সদস্য ছিলেন। যদিও হযরত মিকদাদকে আসওয়াদ বিন ইয়াগুস এর প্রতি আরোপ করা হয়, কেননা তিনি তাকে শৈশবে পালক পুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, তাই তিনি মিকদাদ বিন আসওয়াদ নামে সুপরিচিত হন। হযরত মিকদাদের পিতা আমর বিন সালবা বাহরা গোত্রীয় ছিলেন, যা ইয়ামেনস্থ খুজার একটি গোত্র ছিল। অজ্ঞতার যুগে তার পিতা আমর এর হাতে কেউ নিহত হয়, যার ফলে তিনি পলায়ন করে হাজার মত নামক স্থানে চলে যান, যা সমুদ্র তীরবর্তী আদানের পূর্ব দিকে অবস্থিত ইয়েমেনের একটি এলাকা। আর সেখানে কিন্দা গোত্রের মিত্র হয়ে যান, যার কারণে কিন্দি অভিহিত হন। আমার সেখানে এক নারীকে বিয়ে করেন, যার গর্ভে হযরত মিকদাদ জন্মগ্রহণ করেন। মিকদাদ যখন বড় হন তখন তার আবু শিমর বিন হাজার কিন্দির সাথে ঝগড়া হয়। তিনি তরবারি দ্বারা শিমর এর পা কেটে ফেলেন এবং এরপর মক্কায় পালিয়ে আসেন, আর আসওয়াদ বিন আবদ ইয়াগুস এর মিত্রতা অবলম্বন করেন। মিকদাদ নিজের পিতাকে পত্র লিখলে তিনিও মক্কায় চলে আসেন। আসওয়াদ মিকদাদকে নিজের পালকপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন, যার ফলে তাকে মিকদাদ বিন আসওয়াদ বলে সম্বোধন করা হতো, আর মূলত এই নামেই তিনি পরিচিত হন। কিন্তু যখন আয়াত উদু হুমলে আবাইহিম, অর্থাৎ তাদেরকে বা শিশুদের আর পালকপুত্রদেরও তাদের পিতার নামে ডাকো, তখন তিনি মিকদাদ বিন আমর অভিহিত হন। কিন্তু মিকদাদ বিন আসওয়াদ নামে তিনি অধিক প্রসিদ্ধ ছিলেন। যাহোক, আল্লাহ তাআলার নির্দেশ এটি যে উদুহুম লে আবাইহিম, অর্থাৎ পালক পুত্রদেরও আর যারা কারো প্রতি আরোপিত হয় তাদেরকে পিতার নামে ডাকা উচিত, কেননা প্রকৃত বংশ পিতার মাধ্যমে হয়ে থাকে। হযরত মিকদাদের ডাকনাম আবু মাবাদ ছাড়া আবু আসওয়াদ, আবু আমর এবং আবু সাঈদও বর্ণনা করা হয়। একবার হযরত মিকদাদ এবং হযরত আব্দুর রহমান বিন আউফ একত্রে বসেছিলেন। হযরত আব্দুর রহমান জিজ্ঞেস করেন যে তুমি বিয়ে কেন করছো না? হযরত মিকদাদ বলেন, আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন তাহলে আপনার কন্যার আমার সাথে বিয়ে দিয়ে দিন। এতে হজরত আব্দুর রহমান ক্রোধান্বিত হন এবং তাকে বকাঝকা করেন। হযরত মিকদাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনার অভিযোগ করলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে বিয়ে করাচ্ছি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা হযরত জুবায়ের বিন আব্দুল মুত্তালিবের কন্যা জুবার সাথে তার বিয়ে করান। হযরত জুবায়ের এবং আতিকা বিনতে ওয়াহাবের কন্যা ছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিয়ে হযরত মিকদাদের সাথে করান। তাদের ঘরে দুটি সন্তান করিমা এবং আবদুল্লাহ জন্মগ্রহণ করে। আবদুল্লাহ জামালের যুদ্ধে হযরত আয়েশার পক্ষে লড়াই করে শহীদ হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাকে খাইবারের 40 ওয়াসাক খেজুর দান করেছিলেন, যা প্রায় 150 মন বা বলতে পারেন 6000 কিলোর মতো হয়। হযরত মিকদাদের এক পুত্রের নাম মাবদ ছিল। হযরত মিকদাদ
কি বেটি
এর কন্যা
করিমা
তার অর্থাৎ মিকদাদের অবয়ব বর্ণনা করেন যে তিনি দীর্ঘাকৃতির ও গোধূম বর্ণের ছিলেন। তার পেট ছিল বড় এবং মাথায় চুল ছিল ঘন। তিনি তার দাড়িতে হলুদ রং লাগাতেন, যা খুবই সুন্দর ছিল, না বড় ছিল আর না ছোট। তার চোখ কালো আর ভ্রু ছিল সরু ও লম্বা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা কিছুটা এরূপ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাতজন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন যারা মক্কায় সর্বপ্রথম তাদের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করেছিলেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মৃতিচারণে আমি এর বিস্তারিত পূর্বে বর্ণনা করেছি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মদিনায় হিজরত সম্পর্কে বর্ণিত হয়েছে যে ইথিওপিয়ায় হিজরতকারী মুসলমানদের মধ্যে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত ছিলেন। স্বল্পকাল পর তিনি মক্কায় ফিরে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় গমন করেন, সে সময় হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতে পারেননি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে একটি অভিযান প্রেরণ না করা পর্যন্ত তিনি মক্কায় অবস্থান করেন। হযরত মিকদাদ এবং হযরত উতবা বিন গাজওয়ান ইকরামা বিন আবু সুফিয়ানের নেতৃত্বাধীন বাহিনীতে এই উদ্দেশ্যে যোগ দিয়েছিলেন যাতে তারা সুযোগ বুঝে মুসলমানদের সাথে গিয়ে মিলিত হতে পারেন। এর বিস্তারিত বিবরণ পূর্বে আমি তুলে ধরেছি। হযরত মির্জা বশির আহমদ সাহেব সিরাত খাতামুন্নবীন পুস্তকে যা লিখেছেন তাও সংক্ষেপে বলে দিচ্ছি। তা হলো, উদ্যানের অভিযান থেকে ও ফিরে আসার পর রবিউল আউয়াল মাসের শুরুর দিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক ঘনিষ্ঠ আত্মীয় উবাইদা বিন আল হারিস মুত্তালাবির নেতৃত্বে 60 জন উষ্ট্রারোহী মুহাজেরের সমন্বয়ে একটি অভিযান প্রেরণ করেন। অভিযানের উদ্দেশ্য মক্কার কুরাইশদের আক্রমণকে প্রতিহত করা ও তাদের বাধা দেওয়া ছিল। অতএব উবাইদা বিন হারেস এবং তার সঙ্গীরা যখন কিছুটা দূরত্ব অতিক্রম করে সানিয়াতুল মাররায় পৌঁছেন, তখন হঠাৎ দেখেন যে কুরাইশদের 200 সশস্ত্র যুবক ইকরামা বিন আবু জাহল এর নেতৃত্বে শিবির স্থাপন করে রেখেছে। উভয় পক্ষ পরস্পরের মুখোমুখি হয় এবং পরস্পরের মাঝে কিছুটা তীর বিনিময় হয়। কিন্তু এরপর মুশরিকদের এই ভয়ে ভীত হয়ে যে মুসলমানদের পেছনে হয়তো তাদের সাহায্যার্থে আরো সৈন্য লুকিয়ে থাকবে, তাই তারা তাদের মোকাবিলা থেকে পিছু হটে যায় আর মুসলমানরাও তাদের পশ্চাৎ ধাবন করেনি। তবে মুশরিক বাহিনীর দুই ব্যক্তি মিকদাদ বিন আমর এবং উতবা বিন গাজওয়ান ইকরামা বিন আবু জাহল এর দল থেকে নিজেরাই পালিয়ে মুসলমানদের সাথে এসে যোগ দেয়। আর বর্ণিত আছে যে তারা এই উদ্দেশ্যেই কুরাইশদের সাথে যাত্রা করেছিল যে সুযোগ বুঝে মুসলমানদের সাথে এসে মিলিত হবে, কেননা তারা মনে মনে মুসলমান ছিল। কিন্তু নিজেদের দুর্বলতার কারণে কুরাইশদের ভয়ে হিজরতে অক্ষম ছিলেন। হয়তো এই ঘটনাই কুরাইশদের হতদ্দম করেছে আর তারা এটিকে কুলক্ষণ মনে করে পিছু হটার সিদ্ধান্ত নেয়। ইতিহাসে এ কথা লেখা নেই যে কুরাইশদের এই বাহিনী, যা নিশ্চিত রূপে কোনো বাণিজ্য কাফেলা ছিল না এবং যা সম্পর্কে ইবনে ইসহাক জামউন আজিম অর্থাৎ এক বিশাল বাহিনী শব্দ ব্যবহার করেছেন, কোনো বিশেষ উদ্দেশ্যে এদিকে এসেছিল। কিন্তু এ কথা নিশ্চিত যে তাদের ইচ্ছা শুভ ছিল না, আর এটি খোদার কৃপা ছিল যে মুসলমানদের চৌকশ পেয়ে আর নিজ লোকদের মধ্য হতে কয়েকজনকে মুসলমানদের সাথে যোগ দিতে দেখে তাদের আর সাহস হয়নি, কাজে তারা ফিরে যায়। আর এই অভিযানে সাহাবীদের কার্যত এই লাভ হয় যে দুটি মুসলমান প্রাণ কুরাইশদের অত্যাচার থেকে নিষ্কৃতি লাভ করে। মদিনায় হিজরতের সময় হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কুলসুম বিন হিদম এর বাড়িতে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ ও হযরত জাব্বার বিন সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন প্রতিষ্ঠা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আনসারদের খাজরাজ গোত্রের একটি শাখা বনু হুদাইলার পাড়ায় বসবাসের জন্য জায়গা দান করেছিলেন। হযরত উবাই বিন কাব তাকে এই পাড়ায় থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি হাদিসে যে ঘটনা বর্ণিত হয় যে রাতে ছাগ দুধ পান করার এবং তিনজন সাহাবি মহানবী সাল্লামের জন্য দুধ রাখতেন এবং তাদের একজন সেই দুধ পান করেন যা মহানবী সাল্লামের জন্য রাখা ছিল। সেই ঘটনার সম্পর্ক হযরত মিকদাদের সাথে, হযরত মিকদাদ বলেন, আমি এবং আমার দুজন সঙ্গী হিজরত করে মদিনায় আসি। কঠোর পরিশ্রমের কারণে আমাদের কান ও চোখ প্রভাবিত হয়েছিল। আমরা নিজেদের পরিস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সাহাবীদের সামনে তুলে ধরি যেন তাদের কারো সাথে অবস্থান করতে পারি, কিন্তু কেউ আমাদেরকে গ্রহণ করেনি। তখন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তার ঘরে নিয়ে যান। সেখানে তিনটি ছাগল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলোর দুধ আমাদের সবার জন্য দহন করণীয়। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা দুধ দহন করতাম আর আমাদের প্রত্যেকে নিজ নিজ অংশ পান করে নিতাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার অংশ রেখে দিতাম। তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে ফিরে আসতেন তখন এমন ভাবে আসসালামু আলাইকুম বলতেন যাতে ঘুমন্ত কেউ জেগে না ওঠে আর যে জেগে আছে সে যেন সালাম শুনতে পায়। তিনি বলেন, এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গিয়ে নামাজ পড়তেন, তারপর তিনি সাল্লাল্লাহু তার অংশের দুধ নিয়ে পান করতেন। তিনি বলেন, এক রাতে আমার কাছে শয়তান আসে যখন কিনা আমি আমার অংশ পান করে নিয়েছিলাম, অর্থাৎ আমার মনে শয়তানি চিন্তার উদ্রেক হয়। সে অর্থাৎ শয়তান বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের কাছে যান আর আনসাররা তাকে বিভিন্ন উপঢৌকন দিয়ে থাকেন। মহানবী সাল্লাল্লাহু এই কয়েক ঢোকের অর্থাৎ সামান্য দুধের যা তার অংশ হিসেবে রাখা হয়েছিল কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুধের যে অংশ রাখা ছিল আমি তা পান করে ফেলি। এটি আরবদের নিজস্ব একটি বাচনভঙ্গি। তিনি বলেন যে এই দুধ যখন আমার পেটে চলে যায় আমি বুঝতে পারি যে এখন আর এটিকে ফিরে পাওয়ার কোনো উপায় নেই, অর্থাৎ এখন এটি আর ফিরে আসতে পারে না। তিনি বলেন, শয়তান আমাকে অনুতপ্ত করে বলে, তোমার অকল্যাণ হোক, তুমি এটি কি করেছ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগের দুধ পান করে ফেলেছ। তিনি ফিরে এসে দুধ না পেয়ে তোমার বিরুদ্ধে দোয়া করবেন এবং তুমি ধ্বংস হয়ে যাবে এবং তোমার ইহ পরকাল বিনষ্ট হয়ে যাবে। শয়তান এই অনুশোচনার সৃষ্টি কেন করে? কেন হযরত মিকদাদ এই বাক্য বললেন? শয়তান তার হৃদয়ে এই কুমন্ত্রণা সৃষ্টি করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিশাপ দেবেন, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমাতুল্লিল আলামিন অর্থাৎ বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ ছিলেন, এত নগণ্য একটি বিষয়ে তিনি কিভাবে অভিশাপ দিতে পারেন? অতএব এই ধারণাও শয়তানই ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য বদদোয়া করবেন। যা হোক, তিনি বলেন, আমার মনে এই ধারণার উদ্রেক হয় যে তিনি বদদোয়া করলে আমি ধ্বংস হয়ে যাব এবং ইহ ও পরকাল বিনষ্ট হয়ে যাবে। তিনি বলেন, আমার উপরে একটি চাদর ছিল, আমি যখন সেটি দিয়ে আমার পা ঢাকতাম তখন আমার মাথা বেরিয়ে পড়ত, আর যখন মাথা ঢাকতাম তখন পা বেরিয়ে পড়ত। আমার ঘুম আসছিল না, আমার দুই সঙ্গী ঘুমিয়ে পড়েছিল, তারা সে কাজ করেনি যা আমি করেছি, অর্থাৎ তিনি সেই দুধ পান করেছিলেন। তিনি বলেন, এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি আসসালামু আলাইকুম বলেন, অতঃপর মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করেন, এরপর নিজের পানির দিকে অর্থাৎ দুধের যে গ্লাস রাখা ছিল তার দিকে এগিয়ে যান, তার ঢাকনা তুলে দেখেন তাতে কিছুই নেই। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকান, তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি সবকিছুই দেখছিলাম এবং জেগেছিলাম, আমার মনে হলো এখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিরুদ্ধে বদদোয়া করবেন এবং আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আমাকে আহার করায় তাকে তুমি আহার করা, আর যে আমাকে পান করায় তাকে তুমি পান করা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি শুনে আমি আমার চাদর নিয়ে সেটিকে শক্তভাবে বেঁধে নিলাম, এমনিতেও আমি জেগেই ছিলাম, আর ছুরি নিয়ে বাহিরে বের হই এবং বাহিরে যে ছাগলগুলো দাঁড়িয়ে আছে সেগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো মোটা তাজা ছাগলটির দিকে এগিয়ে যাই, সেটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জবাই করার উদ্দেশ্যে। তিনি বলেন, আমি যখন সেখানে পৌঁছি তখন দেখি যে সেগুলোর ওলান দুধে ভরা, বরং সেগুলোর সবগুলোর ওলান দুধে ভরা ছিল, অর্থাৎ প্রত্যেকটি ছাগলের। এরপর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে একটি বর্তন বা পাত্র আনি, তারা কখনো চিন্তা করেনি যে দুধ দহন করে আমি এটি দুধে পূর্ণ করব। তিনি বলেন, আমি সেটিতে দুধ দহন করি, এমনকি সেটির উপর ফেনা চলে আসে, অর্থাৎ পাত্রটি দুধে পরিপূর্ণ হয়ে যায়। আমি মহানবী সাল্লামের কাছে উপস্থিত হলে তিনি বলেন, তোমরা কি আজ রাতে নিজেদের অংশের দুধ পান করেছিলে? আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করবেন না, আপনি এই দুধ পান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পান করেন, এরপর আমাকে দেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম,
আরও পান করুন। তিনি পুনরায় পান করেন এবং আমাকে দিয়ে দেন। যখন আমি অনুভব করলাম যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিতৃপ্ত হয়েছেন, তার পেট ভরে গেছে বা যতটুকু প্রয়োজন ছিল তা তিনি পান করেছেন, এছাড়া আমার এই ধারণাও হয় যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াও পেয়ে গেছি, অর্থাৎ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে হে আল্লাহ, যে আমাকে পান করাবে তুমি তাকে পান করাও, আর যে আমাকে আহার করাবে তুমি তাকে আহার করাও। তিনি বলেন যে এখন দুধও পান করিয়ে দিয়েছি আর দোয়াও পেয়ে গেছি, তাই আমি তখন হেসে উঠি, আর আমি এতটা হাসি যে হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে থাকি, অর্থাৎ হাসতে হাসতে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যাই। তিনি বলেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মিকদাদ, এটি কি তোমার কোনো দুষ্টুমি বা রসিকতা? আমাকে হাসতে দেখে তিনি বলেন, আমার মনে হয় তুমি কোনো রসিকতা বা দুষ্টুমি করেছো। তখন আমি বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে এমনটি ঘটেছে আর আমি এটি করেছিলাম, অর্থাৎ পুরো ঘটনা বর্ণনা করেন তিনি। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি রহমত বা কৃপা স্বরূপ ছিল, এ কথা তুমি আমাকে পূর্বে কেন বলনি? তাহলে আমরা আমাদের অপর দুই সঙ্গীকেও জাগ্রত করতাম আর তারাও তা পান করতে পারত এবং আল্লাহ তাআলার রহমত থেকে অংশ লাভ করত। তিনি বলেন, আমি বললাম, সেই মহান অস্তিত্বের কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যখন সেই রহমত লাভ করেছেন আর আপনার সাথে আমিও সেই কৃপা লাভ করেছি, এখন মানুষের মধ্য থেকে কে তা পেল আর কে পেল না তাতে আমার কোনো পরোয়া নেই। আমার কেবল নিজের জন্য চিন্তা ছিল, কেননা আমি সেই অপরাধ করেছিলাম। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর, উহুদ এবং পরিখা সহ সকল যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তীরন্দাজদের মাঝে একজন ছিলেন বলে উল্লেখ করা হয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে বদরের যুদ্ধের সময় আমি মিকদাদ বিন আসওয়াদের কথার এমন একটি দৃশ্য দেখেছি যে আমি যদি তা লাভ করতাম তাহলে এটিকে আমি আমার সারা জীবনের পুণ্যের চেয়ে অধিক মূল্যবান বলে মনে করতাম। তিনি বলেন যা ঘটেছে তা হলো হযরত মিকদাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন মুহূর্তে আসেন যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি মুশরিকদের বিরুদ্ধে বদদোয়া করছিলেন। মিকদাদ বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আদৌ সেভাবে বলবো না যেভাবে মুসার জাতি বলেছিল যে ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়ালাকিন্না নুকাতিলু আইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, অর্থাৎ যাও তুমি আর তোমার প্রভু উভয়ে গিয়ে যুদ্ধ করো না, বরং আমরা আপনার ডানে লড়বো, বামেও লড়বো, অগ্রেও লড়বো আর পশ্চাতেও লড়বো। আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দেখি যে তার চেহারা উজ্জ্বল হয়ে যায় আর মিকদাদের এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রীত করে। এর বিস্তারিত বিবরণ সীরাত খাতামান নবীন পুস্তকে বদরের যুদ্ধের প্রেক্ষাপটে এভাবে বর্ণিত হয়েছে যে শত্রুদের সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইচ্ছা বা অভিপ্রায় জানার জন্য আর তারা যদি আক্রমণ করে তা প্রতিহত করার জন্য বদর অভিমুখে যখন যাত্রা করেন তখন রহা নামক স্থানের নিকটে পৌঁছে তিনি বাসিস এবং আদি নামের দুজন সাহাবিকে শত্রুর গতিবিধি সম্পর্কে খবরাখবর আনার জন্য বদরের দিকে প্রেরণ করেন এবং নির্দেশ দেন যে তারা যেন খবর সংগ্রহ করে দ্রুত ফিরে আসে। রহা অতিক্রম করে মুসলমানরা যখন সফরা উপত্যকার এক পার্শ্ব ধরে অগ্রসর হয়ে জাফরান নামক স্থানে পৌঁছে যা বদর হতে এক মঞ্জিল বা ১৬ মাইল দূরে অবস্থিত, তখন এই সংবাদ আসে যে কাফেলার সুরক্ষার জন্য মক্কা থেকে অনেক বড় একটি সশস্ত্র বাহিনী আসছে। এই সংবাদ পাওয়ার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীকে একত্রিত করে তাদেরকে সংবাদ সম্পর্কে অবগত করেন। এরপর তিনি তাদের কাছে পরামর্শ চান যে এখন কি করা উচিত। কতিপয় সাহাবী নিবেদন করেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাহ্যিক উপায় উপকরণের নিরিখে কাফেলার মুখোমুখি হলেই ভালো হয়, অর্থাৎ যে কাফেলা যাচ্ছে সেটিকে আমরা দেখি যে তাদের উদ্দেশ্য কি, এটি কি বাণিজ্যিক কাফেলা নাকি তাদের উদ্দেশ্য ভিন্ন কিছু। কেননা সেনাবাহিনী যদি যুদ্ধের জন্য আসে তাহলে তাদেরকে প্রতিরোধের জন্য আমরা এখনো পুরোপুরি প্রস্তুত নই, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি পছন্দ করেননি। মদিনা থেকে যাত্রার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা অধিকাংশ সাহাবি জানতেন না যে যুদ্ধের পরিস্থিতিও দেখা দিতে পারে আর আমরা যুদ্ধের জন্য যাচ্ছি, বরং তাদের ধারণা ছিল একটি কাফেলা আসছে, আমরা সেটিকে পর্যবেক্ষণ করব যে তাদের উদ্দেশ্য কি। ছোট কাফেলা হবে, তারা যদি আক্রমণ করে সেটির সাথে প্রয়োজনে যুদ্ধ করব, কিন্তু পুরোদস্তুর সেনাবাহিনী আসবে এবং রীতিমতো যুদ্ধ করতে হবে, এরূপ কোনো ধারণাই মদিনা থেকে বের হওয়ার সময় সাহাবিদের ছিল না। কিন্তু যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলে কয়েকজন বলেন, আমরা যেহেতু সেনাবাহিনীর মোকাবেলা করতে পারবো না তাই আমাদের মোকাবেলা করা উচিত নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মতামত পছন্দ করেননি। অপরদিকে জ্যেষ্ঠ সাহাবিরা এই পরামর্শ শুনে একের পর এক দাঁড়িয়ে আত্মোৎসর্গমূলক বক্তব্য প্রদান করেন এবং বলেন, আমাদের জীবন ও সম্পদ সবই খোদার, আমরা সর্বক্ষেত্রে সকল সেবার জন্য প্রস্তুত রয়েছি। অতএব মিকদাদ বিন আসওয়াদ, যার আরেক নাম মিকদাদ বিন আমরও ছিল যা তার প্রকৃত নাম, তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসার সাথীদের ন্যায় নই যে আপনাকে এই উত্তর দিব যে যাও তুমি এবং তোমার খোদা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানেই বসে আছি, বরং আমরা এই কথা বলি যে আপনি যেখানে ইচ্ছা যান আমরা আপনার সাথে আছি, আমরা আপনার ডানে ও বামে এবং অগ্রে ও পশ্চাতে থেকে যুদ্ধ করব। এই বক্তৃতা শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখমণ্ডল আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। কিন্তু তা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের উত্তরের অপেক্ষায় ছিলেন এবং চাচ্ছিলেন যেন তারাও কিছু বলে, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল যে হয়তো আনসাররা মনে করেছে আকাবার বয়াতের অঙ্গীকার অনুসারে আমাদের দায়িত্ব কেবল এতটুকু যে মদিনায় আক্রমণ হলেই কেবল আমরা তার প্রতিরোধ করব। তাই মুহাজির সাহাবীদের এ ধরনের আত্মনিবেদনমূলক বক্তব্য দেওয়ার পরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে যাচ্ছিলেন যে পুনরায় আমাকে পরামর্শ দাও কি করা যায়। অস গোত্রের সর্দার সাদ বিন মুয়াজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারবার বলার উদ্দেশ্য বুঝতে পারেন এবং আনসারদের পক্ষ থেকে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হয়তো আমাদের মতামত জানতে যাচ্ছেন, তবে শুনুন, খোদার কসম, আমরা যখন আপনাকে সত্য জেনে আপনার প্রতি ঈমান এনেছি তখন আমরা আমাদের হাত আপনার হাতে দিয়ে দিয়েছি। কাজে এখন আপনি যেখানে খুশি নিয়ে চলুন, আমরা আপনার সাথে আছি এবং সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আপনি যদি আমাদের সমুদ্রে ঝাঁপ দিতে বলেন তাহলে আমরা ঝাঁপিয়ে পড়ব আর আমাদের মধ্য থেকে একজনও পিছপা হবে না, এবং ইনশাল্লাহ যুদ্ধক্ষেত্রে আপনি আমাদেরকে অবিচল দেখতে পাবেন আর আমাদের পক্ষ থেকে এমন বিষয় দেখবেন যা আপনার চোখের স্নিগ্ধতার কারণ হবে। এই বক্তব্য শোনার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হন এবং বলেন, সিরু ওয়াবশিরু ফাইনাল্লাহ কাদ ওয়াদানি ইহদাত তায়েফাতাইনি ওয়াল্লাহি লাকান্নি উনজুরু ইলা মাসারিল কওম, অর্থাৎ তাহলে তোমরা আল্লাহর নাম নিয়ে অগ্রসর হও এবং আনন্দিত হও, কেননা আল্লাহ তাআলা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে কাফেরদের এই দুই দলের অর্থাৎ সেনা দল হোক বা কাফেলা হোক সেগুলোর যে কোনো একটি দলের বিরুদ্ধে তিনি আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। আর খোদার কসম, আমি যেন এখন সেসব স্থান প্রত্যক্ষ করছি যেখানে নিহত হয়ে শত্রু সৈন্যের লাশ পড়বে। এরপর হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এটিও উল্লেখিত রয়েছে যে বদরের যুদ্ধে খোদার পথে জিহাদকারীদের মধ্যে তিনি প্রথম অশ্বারোহী হওয়ার সৌভাগ্য লাভ করেন। তার ঘোড়ার নাম ছিল সাবহা। একটি রওয়ায়েত অনুসারে বদরের যুদ্ধে মুসলমানদের দুটি ঘোড়ার উল্লেখ পাওয়া যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের যুদ্ধে আমাদের কাছে দুটি ঘোড়া ছিল, একটি ছিল হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু এর এবং অপরটি ছিল হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। ইবনে হিশামের ভাষ্যমতে বদরের যুদ্ধের দিন মুসলমানদের নিকট তিনটি ঘোড়া ছিল। হযরত মারসাদ বিন আবু মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট একটি ঘোড়া ছিল যার নাম ছিল সাবাল। হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি ঘোড়া ছিল যার নাম বাজাজা কিংবা সাবহা ছিল, এবং হযরত জুবায়ের বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে একটি ঘোড়া ছিল যার নাম ছিল ইয়াসুব। হযরত মির্জা বশির আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসের বিভিন্ন গ্রন্থ থেকে নিয়ে সিরাত খাতামান নবীন পুস্তকে যা সংকলন করেছেন সেই অনুযায়ী বদরের যুদ্ধে মুসলমানদের নিকট কেবল দুটি ঘোড়া ছিল, কোনো কোনো পুস্তকে তিনটি আর কোনো কোনো স্থানে পাঁচটির উল্লেখ পাওয়া যায়। যা হোক, ঘোড়া দুটি তিনটি কিংবা পাঁচটি যাই থাকুক না কেন, এটি প্রমাণিত সত্য যে মুসলমানদের সমরাস্ত্র এবং কাফেরদের যুদ্ধের সাজ সরঞ্জামের মাঝে কোনো তুলনাই ছিল না, বরং কাফেরদের সমরাস্ত্রের বিপরীতে মুসলমানদের নিরস্ত্রই বলা যেতে পারে। কিন্তু তা সত্ত্বেও তারা যখন শত্রুর মোকাবিলা করতে দণ্ডায়মান হন তখন মুহাজির এবং আনসারগণ উভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে অঙ্গীকার করেছিলেন তা পূর্ণ করে দেখান। হযরত মিকদাদ বিন আমর কিন্দি রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু জোহরা গোত্রের মিত্র ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন তো যদি কাফেরদের মধ্য থেকে কোনো ব্যক্তির সাথে আমার মোকাবেলা হয় এবং আমরা দুজন লড়াই শুরু করি আর সে তরবারি দিয়ে আমার একটি হাত কেটে ফেলে, তারপর সে আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি গাছের পিছনে আশ্রয় নেয় অর্থাৎ দৌড়ে পালিয়ে যায় ও একটি গাছের পিছনে লুকিয়ে পড়ে এবং বলে যে আমি আল্লাহর জন্য মুসলমান হয়ে গেছি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কথা বলার পর কি আমি তাকে হত্যা করব? মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তুমি তাকে হত্যা করো না। হযরত মিকদাদ বলেন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার একটি হাত কেটে ফেলেছে আর তারপরে এমনটি বলেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন তাকে
হত্যা করো না, কারণ তুমি যদি তাকে হত্যা করে বসো তাহলে সে তোমার সেই মর্যাদায় পৌঁছে যাবে যা তুমি তাকে হত্যা করার পূর্বে অর্জন করেছিলে, অর্থাৎ ইমানের অবস্থান, আর তুমি তার সেই অবস্থানে চলে যাবে যাতে সে কলেমা পাঠের পূর্বে ছিল, অর্থাৎ কাফের থাকা অবস্থায় ছিল। অতএব এরকম একটি কাল্পনিক চিত্র তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সামনে উপস্থাপন করেছিলেন যে সে আমার হাতও কেটে ফেলে তারপর গাছের পেছনে লুকিয়ে কলেমা পড়ে নেয় এবং বলে আমি আল্লাহর জন্য মুসলমান হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি প্রতিশোধ নেব? তিনি সাল্লাম বলেন না, যদি প্রতিশোধ নাও তবে সেই কাফের মুমিন হবে আর তুমি ইমান থাকা সত্ত্বেও বা ইমান আনা সত্ত্বেও সেই কাফের অবস্থানে গিয়ে দাঁড়াবে। এ হলো কলেমা পাঠকারীর মর্যাদা যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আর বর্তমান যুগের নাম সর্বস্ব আলেম ও ইসলামী রাষ্ট্রগুলোর কর্মকাণ্ড দেখুন, তারা নিজেরা যদি দেখত যে এই হাদিস অনুসারে তারা নিজেরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছে, মুমিনের অবস্থানে না কাফেরের অবস্থানে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বনু গফফার গোত্রের এক রাখালের তত্ত্বাবধানে মদিনার বাহিরে চরে বেড়াচ্ছিল আর সেই রাখালের স্ত্রীও সাথে ছিল। বনু ফাজারা গোত্রের ওয়াইনা বিন হিসন বনু গাতফানের কতিপয় অশ্বারোহীর সঙ্গে মিলিত হয়ে আক্রমণ করে এবং রাখালকে হত্যা করে আর তার স্ত্রী ও উটকে সঙ্গে করে নিয়ে যায়। হযরত সালামা বিন আকওয়া সর্বপ্রথমে তাদের সম্পর্কে জানতে পারেন, তার সঙ্গে হযরত তালহা বিন উবাইদুল্লাহর ক্রীতদাস ঘোড়া নিয়ে রওনা হয়। যখন হযরত সালামা সানিয়াতুল বিদা এই উপত্যকার নাম সম্পর্কে বিভিন্ন মত রয়েছে, কারো কারো মতে এটি মদিনার বাইরের সেই স্থান যেখান থেকে মক্কাগামী লোকদের বিদায় জানানো হতো, আবার অপর এক বর্ণনা মতে এটি সিরিয়ার দিকে মদিনার বাইরের একটি স্থান এবং তাবুকের যুদ্ধ থেকে ফেরত আসার পর মদিনাবাসীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে স্বাগত জানিয়েছিল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্থান থেকে যুদ্ধের উদ্দেশ্যে বিভিন্ন সৈন্যবাহিনীকে বিদায় জানিয়েছিলেন। যাই হোক, এরা যখন সেখানে পৌঁছায় তখন তারা ওয়াইনা এবং তার সঙ্গীদের দেখে ফেলে এবং মদিনার নিকটবর্তী সালা পাহাড়ে চড়ে উচ্চস্বরে সাহায্যের জন্য আবেদন করতে থাকে, লোকদের ডাকতে থাকে এবং বলে হে সাবাহা। অতঃপর হযরত সালামা তীর নিক্ষেপ করতে করতে তাদের পিছু ধাওয়া করেন এবং তাদের দিক পরিবর্তন করে দেন। হযরত সালামার সাহায্যের আহ্বান শুনতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঘোষণা করেন যে শত্রুর মোকাবেলার জন্য বের হও। তখন তৎক্ষণাৎ অশ্বারোহীরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসতে আরম্ভ করে এবং তাদের মধ্যে যিনি সর্বপ্রথম সাড়া দেন তিনি ছিলেন হযরত মিকদাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় সেনা অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন তখন এই যুদ্ধাভিযানকে অত্যন্ত গোপন রাখা হয়। যদিও সাহাবীরা এই যুদ্ধাভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন কিন্তু এটি সবার জানা ছিল না যে মক্কার দিকে যেতে হবে। এই অবস্থায় একজন বদ্রী সাহাবি হাতিব বিন বালতা নিজ সরলতা ও বোকামি বশত মক্কা থেকে আগত এক মহিলার সঙ্গে একটি গোপন চিঠি মক্কার উদ্দেশ্যে প্রেরণ করেন যাতে মক্কায় আক্রমণের সমস্ত প্রস্তুতির কথা উল্লেখ করেন। সেই নারী পত্র নিয়ে চলে গেলে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সংবাদ প্রদান করেন। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে দুই তিন ব্যক্তি সহ যাদের মাঝে হযরত মিকদাদও অন্তর্ভুক্ত ছিলেন সেই নারীর পিছু ধাওয়া এবং তার কাছ থেকে সেই পত্র উদ্ধারের জন্য প্রেরণ করেন। হযরত আলী বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং জুবায়ের ও মিগদাদকে প্রেরণ করেন এবং বলেন, রওজায়ে খাখ নামক স্থানে যাও, সেখানে উঠে আরোহী এক নারীর কাছে একটি পত্র রয়েছে, তার কাছ থেকে সেটি নিয়ে নাও। সুতরাং আমরা রওনা হলাম, আমাদের ঘোড়াগুলো আমাদেরকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল এবং আমরা সেই নারীর কাছে পৌঁছে গেলাম। আমরা তাকে বললাম, পত্রটি বের করো। সেই নারী বলে, আমার কাছে তো কোনো পত্র নেই। আমরা বললাম, তুমি অবশ্যই পত্রটি বের করবে, নতুবা তোমাকে নিজের কাপড় খুলতে হবে। সে নিজ চুলের খোপা থেকে পত্রটি বের করে আর আমরা সেটি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হলাম, যা সেই সাহাবী কাফেরদের নামে লিখেছিলেন। তিনি তা সরলতার কারণে লিখেছিলেন, কিন্তু পুরো বিষয়টি যেহেতু গোপন ছিল আর গোপনীয়তা প্রকাশ পেয়ে যাওয়ার আশঙ্কা ছিল, যা হোক আল্লাহ তাআলা এর সংবাদ প্রদান করেন এবং এই পত্রটি মুসাবিনের কাছে পৌঁছে যায়। মুসাবিন ইয়াকুব নিজ ফুপুর কাছ থেকে এবং তিনি তার মাতার পক্ষ থেকে বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মিগদাদকে খাইবারের উৎপাদন থেকে বার্ষিক 15 ওয়াসাক জব দান করেছিলেন, যা আনুমানিকভাবে বার্ষিক প্রায় 56 মন জব হয়। সেটি আমরা মুয়াবিয়া বিন আবু সুফিয়ানের কাছে 1,00,000 দিরহামে বিক্রি করেছিলাম। এটি বার্ষিক স্থায়ী আয় ছিল আর হতে পারে যে কয়েক বছরের উৎপাদন অথবা স্থায়ী উৎপাদন বিক্রি করেছিলেন, কেননা শুধুমাত্র 56 মনের মূল্য এত বেশি হতে পারে না। ইয়ারমুকের যুদ্ধেও হযরত মিগদাদ অংশগ্রহণ করেছিলেন আর এই যুদ্ধে হযরত মিগদাদ কারী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের পর এই রীতি প্রতিষ্ঠিত করেছিলেন যে যুদ্ধের সময় সূরা আনফাল পাঠ করা হতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ও মানুষ এটি পালন করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনা অভিযান প্রেরণ করেন এবং হযরত মিগদাদকে সেটির আমির নিযুক্ত করেন। যখন সেটি ফিরে আসে তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে আবু মাবাদ, তুমি আমিরের পদকে কেমন দেখলে? তখন তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন বের হলাম তখন আমার অবস্থা এমন হয় যে অন্যদেরকে আমি আমার দাস জ্ঞান করছিলাম। এটি শুনে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু মাবাদ, ইমারত এরূপই হয়ে থাকে, সে ব্যতীত যাকে আল্লাহ তাআলা এর অনিষ্ট থেকে সুরক্ষিত রাখেন। মিগদাদ নিবেদন করেন, অবশ্যই, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্যসহ নবী বানিয়ে প্রেরণ করেছেন, আমি দুজন ব্যক্তির উপর তত্ত্বাবধায়ক হওয়াও পছন্দ করব না। এই একটি অভিজ্ঞতা আমার হয়েছে আর আমি দেখেছি যে আমার মনে হয়েছে সবাই আমার দাস। অতএব এরপর আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে আমার এটি মোটেই পছন্দ নয় যে কখনো আমি দু ব্যক্তিরও তত্ত্বাবধায়ক হব। এ ছিল তাদের তাকওয়ার মান। কর্মকর্তা হলে অহংকার সৃষ্টি হতে পারে, তাই আমি পছন্দ করি না যে দুজন ব্যক্তিও আমার অধীনস্থ থাকবে। অতএব আমাদের সকল কর্মকর্তাদেরও এটি সর্বদা স্মরণ রাখা প্রয়োজন যে প্রথমত আকাঙ্ক্ষা করা যাবে না, আর যখন কাউকে পদ দেয়া হয়, দায়িত্ব দেয়া হয়, তখন আল্লাহ তাআলার কাছে ওই পদের অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা উচিত, যেন আল্লাহ তাআলা কখনো অহংকার সৃষ্টি না করেন এবং তার করুণা যাচনা করা উচিত। হযরত মিগদাদ হিমসের অবরোধের সময় হযরত আবু উবাইদা বিন জাররাহ এর সাথে ছিলেন। হযরত মিগদাদ মিশরের বিজয়েও অংশ নেন। 20 হিজরি সনে যখন মিশরে সেনা অভিযান পরিচালিত হয় এবং মুসলিম বাহিনীর নেতা হযরত আমর বিন আস খিলাফতের দরবারে আরো সৈন্য সাহায্য চেয়ে পাঠান, তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সৈন্য এবং 4 কর্মকর্তা সাহায্যের জন্য প্রেরণ করেন, যাদের মধ্যে একজন হযরত মিগদাদও ছিলেন, এবং লিখেন যে এই সেনা কর্মকর্তাদের প্রত্যেকেই শত্রুর 1,000 সৈন্যের সমান। অতএব এই সৈন্য সাহায্য পৌঁছা মাত্রই যুদ্ধের অবস্থা পাল্টে যায় আর স্বল্পতম সময়ে ফেরাউনের পুরো দেশ তৌহিদের পতাকা তলে এসে যায়। হযরত জুবায়ের বিন নুফায়ের বর্ণনা করেন যে হযরত মিগদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে আমাদের কাছে আসলে আমরা বললাম আল্লাহ তাআলা আপনাকে সুস্থ সবল ও নিরাপদ রাখুন, আপনি বসুন যতক্ষণ না আমরা আপনার কাজ শেষ করছি। তিনি বলেন জাতির অবস্থা দেখে আশ্চর্যান্বিত হতে হয়। তিনি বলেন এখনই আমি যখন কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন শুনতে পেলাম যে তারা ফিতনা বা পরীক্ষা কামনা করছিল। তারা মনে করছিল যে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে তেমনি ভাবে পরীক্ষা করবেন যেভাবে তিনি স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পরীক্ষা করেছিলেন। তিনি বলেন আল্লাহর কসম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটি বলতে শুনেছি যে সৌভাগ্যবান তারা যাদেরকে ফিতনা এবং নৈরাজ্য থেকে রক্ষা করা হয়েছে। এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বলেন এবং তিনি বলেন পরীক্ষা যদি এসেই যায় তাহলে ধৈর্য ধারণ করো, অর্থাৎ কোনো পরীক্ষা বা সমস্যা কামনা করা উচিত নয় আর না এর ইচ্ছা প্রকাশ করা উচিত। তবে পরীক্ষা যদি এসেই যায় তাহলে তার জন্য ধৈর্য এবং অবিচলতা প্রদর্শন করা উচিত, ভীরুতা প্রদর্শন করা উচিত নয়। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দেহ স্থূলকায় ছিল কিন্তু তা সত্ত্বেও তিনি জিহাদের উদ্দেশ্যে বের হতেন। একবার তিনি কোনো স্বর্ণকারের সিন্দুকের পাশে বসেছিলেন, তখন হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে সিন্দুক থেকেও বড় দেখাচ্ছিল। কেউ একজন তাকে বলেন আল্লাহ তাআলা আপনাকে জিহাদে না যাওয়ার ছাড় দিয়েছেন, তিনি অনেক মোটা দেহের অধিকারী ছিলেন আর তার মেয়ে যেমনটি বর্ণনা করেছেন যে তার পেট বেশ বড় ছিল। তখন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন সূরা বাহুস এ আমার জন্য বের হওয়া আবশ্যক করা হয়েছে। তোমরা হালকা হও বা ভারী জিহাদের উদ্দেশ্যে বের হও। বহু সূরা তাওবার অপর একটি নাম, কেননা এতে মুনাফিকদের গোপন ষড়যন্ত্রের রহস্য উন্মোচন করা হয়েছে। হযরত মুসলিম আউদ রাদিয়াল্লাহু আনহু খিফাফা ওয়া সিকালানের ব্যাখ্যা এইভাবে করেছেন যে এই আয়াতে মুসলমানদেরকে তাগিদ প্রদান করা হয়েছে যেন তারা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হয় এবং এই পথে কোনো ধরনের জটিলতা বাধ না সাথে। খিফাফা ওয়া সিকালানের বেশ কিছু অর্থ রয়েছে। তোমরা বৃদ্ধ হও বা যুবক হও, একক ব্যক্তি হও কিংবা গোষ্ঠীভুক্ত হও, পদাতিক হও বা আরোহী হও, তোমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে অস্ত্রশস্ত্র থাকুক বা না থাকুক, খাদ্য সামগ্রী থাকুক বা না থাকুক। অতএব এই আয়াতের যেহেতু বিভিন্ন অর্থ রয়েছে তাই হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু শারীরিক গড়নের ক্ষেত্রে হালকা পাতলা বা স্থূলকায় হওয়ার অর্থ গ্রহণ করে জিহাদে অংশগ্রহণের নিজ বাসনার কথা ব্যক্ত করেছেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর পেট বেশ বড় ছিল, তার একজন রোমীয় দাস ছিল, সে তাকে অর্থাৎ মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে বলে আমি আপনার পেট কেটে চর্বি বের করে দিব। সে যুগে অস্ত্রোপচারের রীতি যাই ছিল, ধারণা করা হয় এর ফলে পেট হালকা হয়ে যাবে। আজও মানুষ এমনটি করে থাকে। অতএব সে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহুর পেট কেটে চর্বি বের করে পুনরায় তা সেলাই করে দেয়, কিন্তু এই কারণে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু হয়। ইনফেকশন বা পচন হয়ে গিয়েছিল যা পরবর্তীতে আর সারেনি। যাই হোক, সেই দাস এই অবস্থা দেখে পরবর্তীতে সেখান থেকে পালিয়ে যায়। আবু ফায়েদের অপর এক বর্ণনা অনুযায়ী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যু হয়েছিল দহনুল খিরওয়া অর্থাৎ ক্যাস্টর অয়েল বা রেড়ির তেল পান করার ফলে। হযরত মিকদাদের মেয়ে করিমা বলেন হযরত মিকদাদের মৃত্যু মদিনা থেকে 3 মাইল দূরত্বে জুরফ নামক স্থানে হয়েছে। সেখান থেকে তার লাশকে মানুষের কাঁধে বহন করে মদিনায় নিয়ে আসা হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তার জানাজার নামাজ পড়ান এবং জান্নাতুল বাকীতে তাকে কবরস্থ করা হয়। 33 হিজরি সনে হযরত মিকদাদ মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুর সময় তার বয়স 70 বছর অথবা এর কাছাকাছি ছিল। ইবনে বুরায়দা তার পিতার কাছ থেকে রওয়ায়েত করেন, তিনি বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে 4 জনকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন আর আমাকে বলা হয়েছে যে তিনিও তাদেরকে ভালোবাসেন। জিজ্ঞেস করা হয় যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারা কারা? ইবনে মাজাহ কি রিওয়ায়াত আছে, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মুখতলিফ বহরহাল ই রিওয়ায়াত ইয়াহি হ্যায়, তাদের মধ্যে একজন হলেন আলী, উনমে সে হ্যায়, এটি তিনি 3 বার বলেছেন। এরপর আবু জার, সালমান এবং মিকদাদ। এটি ইবনে মাজার বর্ণনা। বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে রওয়ায়াত এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক নবীকে 7 জন করে বুজুর্গ সাথী দান করা হয়েছে, কিন্তু আমাকে দান করা হয়েছে 14 জন। বর্ণনাকারী বলেন তিনি হয়তো সাথীর পরিবর্তে নিগ্রান বা তত্ত্বাবধায়ক শব্দ ব্যবহার করে থাকবেন। আমরা নিবেদন করলাম তারা কারা। তখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আমি অর্থাৎ হজরত আলী, আমার দুই পুত্র হাসান ও হুসাইন, জাফর, হামজা, আবু বকর, উমর, মুসআব বিন উমাইর, বিলাল, সালমান, আম্মার, মিকদাদ, হুজাইফা, আবু জার এবং আবদুল্লাহ বিন মাসউদ। এটি সুনানে তিরমিজির হাদিস। পবিত্র কুরআনে সূরা আনআমের আয়াত হলো, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই ফাতাতরুদাহুম ফাতাকুনা মিনাজ জালিমিন। অর্থাৎ আর তুমি তাদেরকে বিতাড়িত করো না যারা নিজেদের প্রভু প্রতিপালককে তার সন্তুষ্টি অর্জনের জন্য সকালেও ডাকে এবং সন্ধ্যায়ও। তোমার উপর তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব নেই এবং তোমার হিসাবের কোনো দায় দায়িত্ব তাদের উপর নেই। অতএব এরপরও যদি তুমি তাদের বিতাড়িত করো তবে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবে। হযরত সাদ এই আয়াত সম্পর্কে বর্ণনা করেছেন যে এই আয়াত 6 ব্যক্তি সম্পর্কে অবতীর্ণ হয়েছে। আমি স্বয়ং অর্থাৎ হযরত সাদ, ইবনে মাসউদ, সুহায়ব, আম্মার, মিকদাদ এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু। এটিও ইবনে মাজার রেওয়ায়েত। হযরত সাদ বলেন, কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলে যে আমরা এদের অধীনস্থ হওয়া পছন্দ করি না, তাই তুমি তাদেরকে তোমার কাছ থেকে তাড়িয়ে দাও। বর্ণনাকারী বলেন, এর ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সেই কথা প্রবেশ করে যা আল্লাহ চেয়েছেন। অতঃপর মহাসম্মানিত ও মহিমান্বিত আল্লাহ তার প্রতি এই আয়াত অবতীর্ণ করেন যে ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। অর্থাৎ আর তুমি তাদেরকে তাড়িয়ে দিও না যারা নিজেদের প্রভু প্রতিপালককে তার সন্তুষ্টি অর্জনের জন্য সকালেও ডাকে এবং সন্ধ্যায়ও। যা হোক, এই আয়াত নাজিল হওয়ার উদ্দেশ্য যাই থাকুক, তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরই প্রদান করেন। একটি রেওয়ায়েত অনুযায়ী হযরত মিকদাদ প্রথম সাহাবি ছিলেন যিনি ঘোড়ায় আরোহণ করে আল্লাহ তাআলার পথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এটি পূর্বে অল্প পরিসরে উল্লেখ করা হয়েছে। হযরত মিকদাদ বর্ণনা করেন যে তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাকি কবরস্থানের দিকে যান। মানুষ সেই সময় 2-3 দিন পর পর প্রকৃতির ডাকে সাড়া দিত। তিনি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য এক নির্জন জায়গায় প্রবেশ করেন। তখন খাবার যেহেতু অনেক কম হতো, তিনি বলেন তাই মল উটের গোবরের মতোই হতো। তিনি যখন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বসেছিলেন তখন তিনি একটি ইঁদুর দেখতে পান যা গর্ত থেকে একটি দিনার বের করে, এরপর ভেতরে গিয়ে আরেকটি দিনার বের করে, এভাবে সেটি 17টি দিনার বের করে, এরপর তা একটি লাল রঙের কাপড় বের করে। হযরত মিকদাদ বলেন, আমি সেই কাপড়টি টানলে তাতে আরও একটি দিনার পাই, এভাবে মোট 18টি দিনার হয়ে যায়। তারপর আমি সেগুলো নিয়ে বের হই এবং সেগুলো সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমীপে উপস্থিত হই আর তার কাছে পুরো ঘটনা বর্ণনা করি এবং নিবেদন করি যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি এগুলোর সদকা গ্রহণ করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এর কোনো সদকা নেই, এগুলো নিয়ে যাও, আল্লাহ তাআলা এগুলোতে তোমার জন্য বরকত দান করুন। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হয়তোবা সেই গর্তে হাত ঢুকিয়েছিলে। আমি নিবেদন করলাম যে না, সেই খোদার কসম যিনি আপনাকে সত্যের মাধ্যমে সম্মানিত করেছেন, আমি কখনো গর্তে হাত দেইনি, বরং এভাবেই আল্লাহ তাআলা আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। জুবায়ের বিন নুফায়ের বর্ণনা করেন, একদা আমরা হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু এর সাথে কোনো সভায় বসেছিলাম। তখন এক ব্যক্তি আসে এবং বলে, কতই না আশীষপূর্ণ সেই চোখ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভ করেছে। আল্লাহর কসম, আমাদের আন্তরিক বাসনা হলো আমরাও যদি তার দর্শন লাভ করতাম যা আপনারা দেখেছেন, আর আমরাও যদি তা প্রত্যক্ষ করতাম যা আপনারা প্রত্যক্ষ করেছেন। সাহাবীদের প্রতি ইঙ্গিত করে তিনি এই কথা বলেন। এ কথা শুনে হযরত মিকদাদ ক্রোধান্বিত হয়ে পড়েন। বর্ণনাকারী বলেন, আমি অনেক বিস্মিত হয়ে জিজ্ঞেস করি, এই ব্যক্তি তো কেবল কল্যাণের কথাই বলেছে। হযরত মিকদাদ সেই ব্যক্তির দিকে তাকিয়ে বলেন, এই ব্যক্তিকে কোন জিনিস সে যুগে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষায় বাধ্য করছে যা থেকে আল্লাহ তাআলা তাকে অনুপস্থিত রেখেছেন? অতঃপর বলেন, আমরা জানি না যে এই ব্যক্তি সেই যুগে থাকলে কিরূপ অবস্থায় থাকত। এরপর তিনি বলেন, আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এমন লোকেরাও পেয়েছে যাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দোজখে নিক্ষেপ করেছেন, কেননা তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেওনি আর তার সত্যায়নও করেনি। এই ব্যক্তি যা বলছে, আমরা জানি না যে তখন তার ভাগ্যে কি লেখা হতো। এমন অবস্থায় সত্যায়ন না করলে সে দোজখে যেত। এরপর বলেন, তুমি আল্লাহ তাআলার প্রশংসা কেন করছো না যে তিনি তোমাকে এমন সময়ে সৃষ্টি করেছেন যাতে তুমি কেবল তোমার প্রভুকে চেনো, কোনো প্রকার শিরক করো না, নিজ প্রভুর প্রতি ইমান আনয়ন করেছো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনয়ন করেছো আর নিজ নবীর আনীত শরীয়তের সত্যায়নকারী হয়েছো এবং আল্লাহ তাআলা অন্যদের দ্বারা তোমাকে পরীক্ষায় নিক্ষিপ্ত হওয়া থেকে রক্ষা করেছেন। প্রাথমিক যুগের লোকেরা বহু পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করেছেন, কিন্তু তোমাকে আল্লাহ তাআলা পরীক্ষায় নিপতিত হওয়া থেকে রক্ষা করেছেন। কাজে এ কারণে তোমার আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। অতঃপর তিনি বলেন, খোদার কসম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অজ্ঞতার যুগে প্রেরণ করেছেন আর ওহির ফিতরতের যুগে, যা যে কোনো নবীর আগমনের যুগের চেয়ে সবচেয়ে কঠিন যুগ ছিল, অর্থাৎ এমন যুগ যখন দীর্ঘ সময়ের ব্যবধানে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। এক নবীর পর দ্বিতীয় নবীর আগমন পর্যন্ত যে বিরতি থাকে আর তখন যদি ওহি না হয়, অর্থাৎ নবীদের প্রতি যে ওহি হয়ে থাকে তা অবতীর্ণ হয় না, সেটিকে বলা হয় ফিতরত। তিনি বলেন, একটি দীর্ঘ যুগ ছিল যখন ওহি হয়নি বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ হননি। এই দীর্ঘ যুগে শিরক ছড়িয়ে পড়ে। এরপর তিনি বলেন, এটি অনেক কঠিন যুগ ছিল, মানুষ প্রতিমা পূজা করত এবং আর কাউকে সেগুলোর চেয়ে শ্রেষ্ঠ মনে করত না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরকানের সাথে প্রেরিত হন, যিনি সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টি করেন এবং পিতা ও পুত্রের মাঝে ব্যবধান সৃষ্টি করেন। এমনকি এক ব্যক্তি তার পিতা পুত্র বা ভাইকে কাফের মনে করত, অথচ আল্লাহ তাআলা ঈমান আনয়নের জন্য তাদের হৃদয়ের তালা খুলে দিয়েছিলেন। পুনরায় তিনি বলেন, সে জানত যে যদি সে কুফর বা অবিশ্বাসের মাঝে মারা যায় তাহলে সে দোজখে যাবে। তার চোখ স্নিগ্ধ হতো না যখন সে জানত যে তার প্রেমাস্পদ জাহান্নামে থাকবে। এ কারণেই যারা ইসলাম গ্রহণ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করেছিলেন, তারা তাদের আত্মীয় স্বজনদের বিষয়ে চিন্তিত থাকতেন আর তাদের জানা ছিল যে যদি তারা গ্রহণ না করে আর বিরোধিতা করে তাহলে জাহান্নামে যাবে। তিনি বলেন, আর এটি সেই কারণ যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন। অর্থাৎ আর সেসব লোক যারা বলে, হে আমাদের প্রভু প্রতিপালক, আমাদেরকে আমাদের জীবনসঙ্গী ও সন্তানদের মাধ্যমে চোখের স্নিগ্ধতা দান করো। এই দোয়া সবসময় করা উচিত যেন ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও ধর্ম সুপ্রতিষ্ঠিত থাকে। আর একই সাথে আল্লাহ তাআলা যে অনুগ্রহ করেছেন তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কুরআন পাঠের আওয়াজ শুনতে পান যিনি উচ্চস্বরে তিলাওয়াত করছিলেন। তখন তিনি সাল্লাল্লাহু বলেন, এই ব্যক্তির মাঝে খোদা ভীতি রয়েছে। তিনি ছিলেন হযরত মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা আমাদেরও ইসলামের তাৎপর্য বোঝার তৌফিক দান করুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হবার দায়িত্ব পালনের তৌফিক দান করুন এবং নিজেদের মাঝে খোদা ভীতি সৃষ্টি করার তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.